বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 22 নভেম্বর, 7 অগ্রহায়ণ এবং ফার্সি 2 অজর। রেডিও তেহানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pulsetoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়া সংকট সমাধানে ইরানের প্রচেষ্টার জন্য প্রশংসা করেছে জাতিসংঘ। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরও এক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির প্রতি সম্মান দেখাতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, নাগার্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলেছে দুপক্ষই। আওয়ামী লীগ সরকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনৈতিক চাকা এখনও সচল রয়েছে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিয়াদ সম্পর্কিত বক্তব্যকে গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে বিহারের ক্ষমতাসীন জেডিইউ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে ভিন্ন কোনো পথ নেই। আজ তেহরানের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খাতিব জাদে আরও বলেছেন, ইরান নিজের নিরাপত্তা ইস্যুতে কারোর সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেখানেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সাইদ খাতিব জাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সরকার তার ব্যর্থ নীতি আর অব্যাহত রাখতে পারবে না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সব ক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের, এক্ষেত্রে কেউ সমস্যা তৈরি করলে পাল্টা জবাব পাবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত 23টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার সন্ধ্যায় এ মন্তব্য করেন। কাবুলে শনিবারের এসব রকেট হামলায় অন্তত 8 জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি।
ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গাজার বেইত হানুন শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরায়েলি বিমান হামলা চালায়, তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করে, গাজা থেকে রকেট ছোঁড়ার জবাবে তারা ওই হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, নাগরনো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। তিনি আজ আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জাকের হাসানুফের সঙ্গে বৈঠকে কথা বলেন। তিনি আরও বলেছেন, রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যৌথ বিবৃতি অনুযায়ী নাগরনো কারাবাখের 23টি পর্যবেক্ষণ পোস্টে মোতায়েন রয়েছে রুশ শান্তিরক্ষী বাহিনী। তারা সেখানে দায়িত্ব পালন করছে। শরণার্থীরাও ফিরে আসতে শুরু করেছে বলে তিনি জানান। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। আলিয়েভ বলেছেন, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়িত হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারা দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেই দেশের অর্থনৈতিক চাকা এখনও সচল রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে সরকার গঠনের পর ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই বেড়েছে। এই সময় 2060 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার 14.85%। বাংলাদেশের বাজারে মৌসুমে নতুন আলু আসতে শুরু করেছে, তবে দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাজারে মৌসুমের নতুন আলু আসতে শুরু করেছে, তবে দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বাজারে এখন নতুন আলুর দাম কেজি প্রতি 100 টাকা, আর পুরনো আলুর দাম এখনও 50 টাকায় কেজি। কৃষি বিভাগ জানিয়েছে, দেশে এবছর 55,45,000 হেক্টর জমিতে 1,10,00,000 মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই মুন্সিগঞ্জ, নরসিংদী, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় 70% জমিতে আলুর চাষাবাদ শেষ হয়েছে। আর মাত্র 15 দিন পরেই নতুন আলু ব্যাপকভাবে বাজারে আসতে শুরু করবে, তবে দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আসতে আরও মাসখানেক সময় লেগে যাবে। বাংলাদেশে উৎপাদিত আলু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী দেশে প্রতিবছর 65,00,000 মেট্রিক টন আলুর চাহিদা রয়েছে। পক্ষান্তরে দেশে আলু উৎপাদিত হয় কম বেশি 1,00,000,000 মেট্রিক টন। সেক্ষেত্রে আলু উৎপাদনে কোনো ঘাটতি নেই। তারপরেও এবছর আলুর বাজার চড়ে গেছে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে। সরকারিভাবে খুচরা মূল্য কেজি প্রতি 35 টাকা দাম নির্ধারণ করে দিয়ে এবং বাজারে র‍্যাব, পুলিশ, ভ্রাম্যমাণ আদালত পাঠিয়েও আলুর দাম নিয়ন্ত্রণ করা যায়নি। আলুর এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে অল্প আয়ের মানুষ।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের বিহার রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারে লাভ জিহাদ সম্পর্কিত আইন তৈরি করতে হবে বলে দাবি জানিয়েছিলেন। বিহারে জেডিইউ বিজেপি সমন্বিত জোট এনডিএ ক্ষমতায় রয়েছে। জেডিইউ মুখপাত্র সঞ্জয় সিং বলেছেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ রোববার হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে টার্গেট করে বলেন, ওরা যতই দেওয়াল লিখন শুরু করুক, যাকে খুশি প্রার্থী করুক, আমরা উত্তর চব্বিশ পরগনা জেলায় 33 আসনের মধ্যে 33টিতেই জয়ী হব। ওরা শত চেষ্টা করলেও ফলাফল হবে 33-0। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি সম্পর্কে কটাক্ষ করে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন,
দিলীপবাবু খুব ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এটা কামনা করি। যে দিলীপবাবু যে সমস্ত মন্তব্যগুলো করায় আর সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত, ওদের সর্বভারতীয় সভাপতি উচিত ওকে এমসে ভর্তি করে 15-20 দিন চিকিৎসা করা,
বলছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ওর একটা মুখের চিকিৎসা হবে, অর্থাৎ মুখ বন্ধের চিকিৎসা করা হোক। মুখ আর জীবটায় ও সর্বনাশ করেছে, ওর উচিত বেফাস মন্তব্য না করে চুপচাপ কিছুদিন ঘরে বসে থাকা। জ্যোতিপ্রিয় মল্লিক আরো বলেন, আমি মনে করি ওদের দলের অধিকাংশই পাগল ও উন্মাদ, সেজন্য দিলীপ ঘোষের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে চায় না। তৃণমূল এমপি সৌগত রায় সহ 5 MP দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তাকে অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়া বলেছে ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে দেশে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, কোনো কোনো বিশ্লেষক এ দাবি তুলেছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সেদেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যায়িত করে বললেন, যেসব সমস্যার সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেদেশের সংসদ সদস্য আহমদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাষ্ট্র মোতায়েন রয়েছে। তিনি গতকাল ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন বলে দেশটির আল মালুমা সংবাদ সংস্থা জানিয়েছে। আর সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না, কাজেই বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মার্কিন বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে B-52H স্ট্রাটো ফোর্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল। আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমান ঘাঁটি থেকে দুটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গতকাল মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তেহরানে এক বৈঠকে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ব্যাপক প্রশংসা করেছেন। জাতিসংঘ দূতের তেহরান সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
পশ্চিম এশিয়া সহ সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত, তখন ইরান এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আলী আসগার এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি গিয়ার পেডারসন তেহরানে এক বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর ব্যাপারে মতবিনিময় করেছেন। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মস্কো সফর শেষ করে তেহরানে এসেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন। দুপক্ষই সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমঝোতা প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে ওই এলাকায় শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের এই কর্মকর্তা এমন সময়ে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে এলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি ও বিভেদ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ অঞ্চলের দেশগুলো সফরে এসেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে মার্কিন সরকার সিরিয়ার সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে এবং তারাই এ অঞ্চলে বিপজ্জনক দায়েশ বা আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে। কিন্তু এর বিপরীতে ইরান, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে সিরিয়া সংকটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এই তিন দেশ। সিরিয়ায় সংঘাত অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা ছিল অনেক গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর সহায়তায় রাজনৈতিক উপায়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এ কারণে যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে, যা ওই দেশের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। সিরিয়া বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পাশ্চাত্যের কয়েকটি দেশ অংশগ্রহণ না করায় এর সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের দেশগুলো সবসময় মানবিকতার কথা বলে অথচ তারা সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করেছে। এ অবস্থায় সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের ইরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরেক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আর এক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকীতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে নিপা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। করোনার মধ্যে নিপা ছড়িয়ে পড়লে সেটি হবে আরও ভয়াবহ। বাদুড়ের মলমূত্রের মাধ্যমে ভাইরাসটি খেজুরের রসে মিশে যায় এবং সেখান থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে বলে এতদিন ধারণা ছিল। তবে এখন বিজ্ঞানীরা ভিন্ন কথা বলছেন। তাদের সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, যেসব অঞ্চলে খেজুর গাছ নেই সেখানেও রোগটি দেখা দিচ্ছে। এমনকি যারা কখনোই খেজুরের রস পান করেননি এমন ব্যক্তির মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। বিশ্ব পর্যায়ে প্রাণী, পরিবেশ এবং মানব স্বাস্থ্য নিয়ে গবেষণায় নিয়োজিত ইকো হেলথ অ্যালায়েন্স এর বিজ্ঞানীরা দীর্ঘ ৬ বছর ধরে বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশের প্রায় ৩,০০০ বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছেন। এতে বিজ্ঞানীরা ভাইরাসটির এমন স্ট্রেন পেয়েছেন যা মানুষ থেকে অন্য মানব দেহে সংক্রমিত হয়ে মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি দিনে দিনে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। ২০০১ সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। গত ১৮ বছরে অন্তত ৩০৩ জন আক্রান্ত হয়েছিলেন নিপা ভাইরাসে এবং এদের মধ্যে প্রায় ৭০% মারা গেছেন। আর যারা বেঁচে আছেন তারা নানা ধরনের স্নায়ুগত জটিলতায় ভুগছেন। সাধারণত শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগের লক্ষণ জ্বর, মাথা ধরা, মাংসপেশীর যন্ত্রণা, বমি বমি ভাব এবং ফুসফুসে সংক্রমণ। এ প্রসঙ্গে রোগতত্ত্ব ও রোগ গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন,
নিপার মতো একটা রোগ যেখানে ফেস ফ্যাটালিটি ৭০% উপরে সবসময়, কখনো কখনো ১০০%, এবং বেঁচে গেলেও কিন্তু নানাবিধ সাইড এফেক্ট নিয়ে বেঁচে থাকতে হয়। সো অত্যন্ত জটিল আকার ধারণ করবে যদি এরকম করোনা ভাইরাস এবং নিপা ভাইরাস একসাথে সার্কুলেশনে থাকে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ গুলজার হোসেন বলেছেন,
এই ঠান্ডা আবহাওয়ার কারণে এই ভাইরাস গুলো খেজুরের রস বা বিভিন্ন অর্ধ খাওয়া ফলে দীর্ঘ সময় ধরে সার্ভাইভ করতে পারে। যখন মানুষ এই ফলগুলোকে বা খেজুরের রসগুলোকে না ফুটিয়ে খাচ্ছেন তখন আক্রান্ত হয়ে যাচ্ছেন।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, শীতে খেজুরের কাঁচা রস এবং বাদুরের খাওয়া ফল না খাওয়া। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, যশোর এসব এলাকায় বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদনের ব্যাপারে নজরদারি বাড়ানো দরকার, কারণ এসব এলাকায় ইতিমধ্যেই নিপা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, করোনার মতোই নিপা ভাইরাসেরও কোনো প্রতিষেধক যেহেতু এখনো আবিষ্কৃত হয়নি, তাই এর থেকে সতর্ক থাকার কোনো বিকল্প নেই।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে সবশেষে পাওয়া একটি খবরের গুরুত্বপূর্ণ অংশ সহ সংবাদ শিরোনামগুলো আরও একবার। মার্কিন ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, উগ্র গোঁড়াবাদী সন্ত্রাসীদের হাতে মার্কিন অস্ত্র তুলে দেওয়ার ইতিহাস আছে পারস্য উপসাগরীয় এই দেশটির। সংবাদ শিরোনাম, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন ইরানি জাতির প্রতি সম্মান দেখাতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, নাগরণ্য কারাবাক অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলেছে দুপক্ষই। আওয়ামী লীগ সরকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতির চাকায় এখনও সচল রয়েছে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে না বলে জানিয়েছে বিহারের ক্ষমতাসীন JDU। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।